ইসলামের অস্ত্র প্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোকগাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على السلام عليك يا أبا عبد الله وعلى الأرواح التي حلت بفنائك عليك مني سلام الله أبدا ما بكيت وبكي الليل والنهار ولا جعله الله آخر الأهد مني لزيارتكم السلام على الحسين وعلى علي ابن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين السلام عليكم جميع الشهداء بكربلاء আদরণীয় আজিজ, আমরা আজকে দ্বিতীয় মহরমের যেসব এতক্ষণ আলোচনা শুনলাম, গুরুত্বপূর্ণ যে আলোচনা হলো ইমাম হোসেন আলাইহিসসালাম আজকের মতো দিনে অর্থাৎ এই সন্ধ্যার আগে ওনার কাফেলা কারবালায় এসে পৌঁছায়। এই ব্যাপারে সব বই কিতাবে একমত যে ইমাম হোসেন আলাইহিসসালাম দ্বিতীয় দিনে দ্বিতীয় মহরম বিকালবেলায় সন্ধ্যার আগ দিয়ে কারবালার ময়দানে এসে অবতীর্ণ হন। এই কাফেলা কিন্তু আজকের কাফেলা নয়, বলতে গেলে প্রায় ৬ মাস ধরে ইমাম হোসেন আলাইহিসসালাম তার পরিবার পরিজন স্ত্রী পুত্র বাচ্চাদের নিয়ে এই পথে পথে কাফেলার মতো ঘুরে ঘুরে তারা বেরিয়েছেন। সেই রজব মাসে যখন মদিনায় ইমামের কাছ থেকে বায়াতের জন্য চাপ দেওয়া হয় এবং ইমাম ওলিদের দরবার থেকে বেরিয়ে আসে, ওলিদ ছাড়বার পাত্র ছিল না। খলিফা অর্থাৎ এজিদের পক্ষ থেকে নির্দেশ ছিল যে কোনো মূল্যে ইমাম হোসেনের বায়াত নিয়ে পাঠাও, আর যদি বায়াত করতে রাজি না হয় তাহলে তার মাথা কেটে পাঠাও। কাজে অবস্থা এমন এক জায়গায় পৌঁছালো যখন ইমাম হোসেন আলাইহিসসালামকে সিদ্ধান্ত নিতে হলো মদিনা থেকে বের হওয়ার জন্য। তিনি রাত্রে নানা রসুলুল্লাহর রওজায় হাজির হলেন। বই কিতাবে আছে এইভাবে যে ইমাম অনেক কান্নাকাটি করেছিলেন, কখনো চাননি যে নানার মদিনা ছেড়ে তিনি কোথাও যেয়ে থাকবেন, কখনো চাননি নানার এই রওজা ছেড়ে নানার কবরকে ছেড়ে অন্য কোথাও যেয়ে থাকবেন, এটা তিনি কখনো চাননি। কিন্তু অবস্থা যখন এমন একটা কঠিন সময় এসে হাজির হলো, ইমাম রাত্রে গেলেন নানা রসুলের রওজায়, নানার কবরকে জড়িয়ে ধরে অনেক নালিশ করলেন যে নানা আপনি যাওয়ার পরে কি মুসিবতগুলো, কি বিপদগুলো, কি নির্যাতন অত্যাচারগুলো আমাদের উপরে এসেছে। তার সব কথা বলার পরে রাত যখন গভীর হয়, একবার ইমাম এই কথাও বলেছেন যে হে নানা, আর সহ্য করা যায় না, আপনি এমন কিছু করেন যাতে আপনার হোসেন যত শীঘ্রই আপনার কাছে চলে আসতে পারে। এভাবে কান্নাকাটি করতে করতে তিনি নানার কবর জড়িয়ে কখন ঘুমিয়ে গেছেন, এই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, তার নানা এসে উত্তর দিচ্ছে, হোসেন ইন্না লাকা দারাজাতুন ইনদাল্লাহ লা তানালুহা ইল্লা বিশ্বাহাদা। হোসেন তুমি আমার কাছে আসতে চাও আমি বুঝেছি, কিন্তু আল্লাহ তোমার একটা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তোমাকে কত দেখতে চেয়েছেন, আল্লাহ তোমার জন্য একটা মাকাম, একটা দরজা নির্ধারণ করে রেখেছেন, শাহাদাতের সর্বোচ্চ দরজা, যে মাকাম শাহাদাত ছাড়া সম্ভব নয়। হোসেন তোমাকে ওই পথ দিয়ে আসতে হবে। ইমাম হোসেন আলাইহিসসালাম যখন ঘুম ভাঙল তখন বুঝলেন যে তার কর্তব্য কি, তিনি শাহাদাতের পথ বেছে নিলেন এবং বাসায় এসে সবাইকে এক জায়গায় করে ঘোষণা করে দিলেন যে তোমরা যার যার আল্লাহর সাথে মিলার, আল্লাহর সাথে দিদার লাভ করার যার যার মনের ইচ্ছা আছে সবাই তৈরি হয়ে নাও। ফাইন্নি রাহিলুন গাদান, কাল ভোর না হতেই কিন্তু হোসেন মদিনা থেকে বের হয়ে পড়বে। মদিনার ইতিহাস, মদিনার স্মৃতি ইমাম হোসেনের অনেকগুলো ছিল। সেই ছোটবেলায় যখন 2 বা 3 বছরের বাচ্চা, এই মঈজুদ্দিন নবীতে যখন দেখেছেন নানা রসুল মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন, ছোট্ট শিশু ইমাম হোসেন আলাইহিসসালাম মসজিদের সিঁড়ি বেয়ে বাচ্চারা যেভাবে হামাগুড়ি দিয়ে ওপরের দিকে ওঠে, তিনি উঠতে গেছেন মসজিদের চৌকাঠে পা বেঁধে পড়ে কান্নাকাটি শুরু করেছেন। নানা রসুলুল্লাহ হোসেনের কান্না শুনে খুতবা ছেড়ে দিয়ে ছুটে এসেছেন, হোসেনকে কোলে তুলে নিয়েছেন, নিজের কোলে নিয়ে সেই মেম্বারে যেয়ে বসেছেন, তার খুতবা আবার শুরু করেছেন। হয়তো অনেকের মনে প্রশ্ন ছিল যে হোসেনকে তো অনেকে মুসল্লিরা ছিল তাকে ধরতে পারত, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা ছেড়ে কেন হোসেনকে ধরতে গেছেন, প্রশ্ন কেউ করেনি, কিন্তু এই প্রশ্ন যাদের মাথায় জাগতে পারে রাসূলুল্লাহ তাদের জবাব দিচ্ছেন খুতবার ভিতরে, বলছেন ইন্না হাযা হুসাইনি ফারিফুহু, এ কিন্তু আমার হোসেন, এ অন্য কেউ না, তোমরা একে চিনে রাখো, তোমরা এই হোসেনের প্রতি কি আচরণ করো আমার পরে এটা কিন্তু আমি লক্ষ্য রাখবো, তোমরা হোসেনকে চিনে রাখো। এমন হয়েছে রসুল্লাহ খুতবা পড়ছেন, হোসেন যেহেতু মা ফাতেমার ঘর মসজিদুন নবী থেকে একটু দূরে ছিল, হোসেন ওই বাসায় কান্নাকাটি করলে আওয়াজ মসজিদে চলে আসতো। রসুল্লাহ মসজিদ থেকে ছুটে গেছেন, যে হোসেনকে কোলে নিয়েছেন তাকে থামিয়েছেন, তারপরে মা ফাতেমাকে ডেকে বলেছেন, ফাতেমা তুমি তো জানো হোসেন যখন কান্নাকাটি করে আমার বুকটা ভেঙে যায়, কেন তুমি হোসেনকে কাঁদতে দাও? হোসেনের প্রতি রসুলের যে মহব্বত ছিল, আমি কালকে আমার মাসাহেবের মধ্যে হোসেনের প্রতি রসুলের যে মহব্বত ছিল সেটা বলতে যে দু একবার একথা বলেও ফেলেছি যে পাগলের মতো তিনি ছুটে গিয়েছেন, পাগলের মতো হোসেনকে ভালোবাসতেন। আমার অনেক ভাইরা আছেন যারা বলেছেন যে রসুলের ক্ষেত্রে পাগল কথাটা না বললে ভালো, অনেকে ভুল বুঝতে পারে, এ কথা ঠিক আপনারা বুঝতে পারেন। পাগল বলতে এখানে মহব্বত এবং তার যে আকর্ষণ সেটা আমি বোঝাতে চেয়েছি, তবুও এটা ঠিক যে রসুলের ব্যাপারে পাগল কথা বলা উচিত না। আমি যে ভাই আমাকে এভাবে বলেছেন তাকে ধন্যবাদ জানাই। তবে ভাষা আপনি খুঁজে পাবেন না, রসুলের যে মহব্বত ছিল হোসেনের প্রতি সেই ভাষা আপনি খুঁজে পাবেন না। আমি পড়েছি রেওয়ায়াতের মধ্যে ইমাম হোসেন আলাইহিসসালাম এই 2-3 বছরের বাচ্চা কেবল দৌড়াতে শিখেছে, কেবল হাঁটতে শিখেছে, রসুলুল্লাহ তখন বৃদ্ধ বয়স। হুসাইনের বাড়িতে আসতেন, ফাতেমার বাড়িতে আসতেন, কোথায় আছে হুসাইনকে খুঁজে বের করার জন্য। হুসাইন নানার সাথে খেলা করতেন, ছুটে ছুটে এই ঘর থেকে পালিয়ে ওই ঘরে যেতেন, আর নানা রসুল তাকে একটু ধরে চুম্বন করার জন্য দৌড়াতেন তার পিছনে পিছনে। অনেক দৌড়ানোর পরে যখন ধরতেন বলতেন, হুসাইন তোমার নানাকে এভাবে কষ্ট দাও কেন? তুমি জানো না তোমার নানা তোমাকে কত ভালোবাসে। হুসাইন হেসে ফেলতেন ছোট শিশু। তারপরে যখন ধরতেন আলীকে বলতেন, হ্যাঁ আলী হোসেনকে একটু শক্ত করে ধরো তো, আমি একটু হোসেনকে চুমু খাই। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম নিজের চোখে দেখতেন কিভাবে রসুল্লাহ তার মহব্বতকে প্রকাশ করতেন হোসেনের প্রতি। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম হোসেনকে শক্ত করে ধরে রাখতেন, নানা রসুল ভক্তি করে হোসেনকে চুম্বন দিতেন, মাথায় চুম্বন দিতেন, বুকে চুম্বন দিতেন, দুই গালে চুম্বন দিতেন। তারপর আলী আলাইহিসসালাম দেখতেন হোসেনকে চুম্বন করার জন্য রসুল্লাহ গলা বাড়িয়েছেন, হোসেনের গলায় চুম্বন দিতে গেছেন, রসুল্লাহ বুক পেটে কান্না শুরু করেছেন। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলছেন, ইয়া রসুল্লাহ কি হলো? বলে আলী ইবনে আবি তালিব, এই গলা, এই গলা, আজকে এতটুকু একটা গলা, এই গলা জানো না সীমার কিভাবে কন্ট্রোল চালানো। আমি কিভাবে সহ্য করবো সেই কথা, এই ছোট্ট গলাটার উপরে খঞ্জর চালাবেন, এই মহব্বতকে আপনি কিভাবে প্রকাশ করবেন, কোন ভাষায় বলবেন? ইমামে হোসেন আলাইহিসসালাম সেই মদিনা ছেড়ে, সেই নানার রসুল, সেই রওজা ছেড়ে, মসজিদুন নবী ছেড়ে বেরিয়ে পড়লেন রজব মাসের শেষের দিকে। 27 রজবের কথা আছে ইতিহাসে। 4-5 দিন মদিনা থেকে মক্কার পথে কাফেলা চলার পরে তেসরা অথবা 4 শাবান তারিখে মক্কা এসে পৌঁছান। মক্কায় ওনাদের নিজস্ব কোনো ঘর ছিল না, মক্কায় ওনাদের নিজস্ব কোনো বাড়ি ছিল না। এই শাবান মাস থেকে মহরম মাস পর্যন্ত, এই জিলহাজ মাস পর্যন্ত, আকি জিলহাজ পর্যন্ত ইমাম হোসেন আলাইহিসসালাম মক্কায় অবস্থান করেছিলেন। 9 জিলহাজ দোয়ায়ে আরাফা যেটি ইমাম হোসেন আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, সেই দোয়া পড়ার পরে তিনি যখন বুঝতে পারলেন যে এজিদের লোকজন এই হজের মধ্যে হাজির সেজে তাদের সেই এহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে চাকু নিয়ে ঘুরছে, হজের ভিড়ের মধ্যে ইমাম হোসেনকে তারা হত্যা করার পরিকল্পনা নিয়ে এসেছে, ইমাম হোসেন আলাইহিসসালাম চাননি কাবার পবিত্র ঘর, মসজিদের হারামের পবিত্র ঘর রক্তের দ্বারা নাপাক হোক, তিনি তাছাড়াও তার অনেক কিছুই এখনো করার আছে, অনেক কিছুই এখনো বলার আছে। তিনি 9 তারিখে হজ অসমাপ্ত রেখে এই মক্কা থেকে বেরিয়েছিলেন কুফার উদ্দেশ্যে। 9ই মহরম থেকে, 9ই জিলহজ থেকে বেরিয়ে এই প্রায় 20-22 দিন পথ চলেছেন ইরাকের কুফার দিকে। অনেক ঘটনা আছে, আপনারা এখন তো কিছু কিছু বই হয়েছে বাংলায় এই ইতিহাসগুলো জানার জন্য, মাঝখানে নানা ঘটনা ঘটে এবং হুর ইবনে ইয়াজিদ রিয়াহি প্রথম সেনাপতি ইয়াজিদের পক্ষ থেকে ইমামকে বাধা দেয়, একভাবে একভাবে কারবালার এই পথে আসে। আজকে 2 মহরম তারিখ 61 হিজরির ইমাম হোসেন আলাইহিসসালামের কাফেলা চলতে চলতে এমন এক জায়গায় আসে ফুরাত কুলে, যে ইতিহাস যারা লিখেছেন তারা বলছেন ইমামের সেই কাফেলার ঘোড়াগুলো উটগুলোর পা মাটিতে দেবে যাচ্ছে, সেখানে আর পথ চলতে পারছে না। কাফেলা সামনের দিকে অগ্রসর হচ্ছে না। ইমাম হোসেন আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি? তিনি তার পাশের কাউকে জিজ্ঞাসা করছেন, আমরা কোথায় এলাম, এই জায়গাটার নাম কি জানো? একজন বলছেন, মাওলা, এই জায়গাকে কেউ কেউ তাফ বলে, তাফ, তাফ মানে ফোরাত কুল। বলে, আর কোনো নাম কি আছে? বলছেন, আরো কেউ কেউ নাই নাওয়া বলে থাকে এই জায়গাটার। ইমাম বললেন, আর কোনো নাম আছে কি তোমরা জানো? বলছেন, ইমাম, মাওলা, আমরা কাউকে কাউকে বলেছি, শুনে বলতে শুনেছি যে এই জায়গাটার নাম বলে কারবালা। ইমাম হোসেন আলাইহিসসালাম এই কথা শোনার পর একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। পড়ার পরে নির্দেশ দিলেন যে কাফেলা আর সামনে এগোবে না, এখানেই নেমে পড়তে হবে, তোমরা যে যা আছো এখানে নেমে পড়ো। এবং তখন সন্ধ্যা হয়ে গেছে, খিমা কোথায় গাড়া যায়, তাবু কোথায় বানানো যায়, তোমরা সেই চেষ্টা করো। ইমাম হোসেন আলাইহিসসালাম বললেন, হা উনা মানা রেকা বিনা ومحط رحالنا ومسفك دمائنا ومحل قبورنا هكذا قال جد رسول الله صلى الله عليه واله وسلم বলেন, আমার নানা এটাই বলেছিলেন, হুসাইন, এরকমই একটা ঘটনা ঘটবে, ওই জায়গায় হবে তোমাদের উটগুলো বাঁধার জায়গা, ওই জায়গায় হবে তোমাদের মালামাল গুলো নামানোর জায়গা, হুসাইন, ওই জায়গায় হবে তোমাদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা, হোসেন, ওই জায়গা হবে তোমাদের কবরের জায়গা, তোমাদের মাজারের জায়গা। এবং হোসেন আলাইহিসসালাম বুঝতে পারলেন, নির্দেশ দিলেন, যুবকরা আগে আগে নেমে পড়ল, সবাই নেমে এসে কিভাবে যারা মহিলারা আছে তারা যাতে ভালোভাবে নামতে পারে, বাচ্চারা ভালোভাবে নামতে পারে, একে অপরকে সাহায্য করছেন। নেমে আসলো সবাই। নেমে আসার পরে ইমাম হোসেন আলাইহিসসালামের বোন উম্মে কুলসুম এসে বলছেন, ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, আপনি কোথায় আমাদের নামতে বললেন? এখানে তো দেখি ধুধু মরুভূমি, সব দিকে ভয়ঙ্কর খালি প্রান্তর। ইমাম হোসেন আলাইহিসসালাম বলছেন, না, এখানে আমাদের নামতে হবে, এখানে রাত্রে যাপন করতে হবে, আমরা এগোতে পারবো না। সন্ধ্যা হয়ে গেল। আমরা শুনেছি অনেক অনেক জাকিরিনরা বলেন, যুবকরা তাবু গাড়ার জন্য, খুঁটি বানানোর জন্য আশপাশে যে গাছ ছিল সে গাছ দিয়ে যখন ডালে কোপ দিয়েছিল, সেই গাছের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া হোসেন, আর ওই জায়গা থেকে টাটকা তাজা রক্ত বেরিয়ে আসছে। যে মাটির তারা কোপ দিচ্ছিল সেই মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া হোসেন, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এই দৃশ্য যখন এসে তারা বর্ণনা করছে, একবার বিবি জায়নাব এসে ইমাম হোসেন আলাইহিসসালামের কাছে বলছেন, ভাইয়া, আমার অনেক ভয় হচ্ছে ভাইয়া, ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে আছে ভাইয়া, এই মরুভূমির মধ্যে আমরা কিভাবে থাকবো, কিভাবে কোথায় অবস্থান করব, আমার অনেক ভয় হচ্ছে। ইমাম হোসেন আলাইহিসসালাম বোন জায়নাবকে কোলের কাছে বসালেন,
মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, জানি অনেক ভয় হচ্ছে, জানি অনেক বিপদ হচ্ছে, কিন্তু বোন সবরাম সবরাম আমাদের সবর করার ছাড়া কোনো পথ নেই। বলে কেন্দ্রে কেন ভাই আপনি এবারে বলছেন? বলছেন বোন আমি একটা ঘটনা তোমাকে বলি, জানো আমরা যেদিন সিপিনে যুদ্ধে যাচ্ছিলাম, আমি আমার ভাইয়া ইমাম হাসান আমার বাবা আলী ইবনে আবি তালেব আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই জায়গায় যখন এসেছিলাম বাবা নির্দেশ দিয়েছিলেন আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করি, একটু বিশ্রাম নিয়ে নেই। বিশ্রামের সময় বাবা আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাম ভাইয়া ইমাম হাসানের কোলে মাথা রেখে একটু বিশ্রামের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলেন, আমি কাছেই ছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাবা ঘুম থেকে ধরপার করে জেগে উঠে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলেন। আমার ভাই হাসান বললেন, বাবা কি হলো আপনি এভাবে কাঁদছেন কেন? বলছেন হোসেনকে ডাকো। হোসেন যখন কাছে আসলেন ইমাম আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাম বললেন যে আমি একটু ঘুমের মধ্যে গিয়েছিলাম, ঘুমের মধ্যে দেখছি এই মরুকার বালা, এই প্রান্তর সব রক্তের দরিয়া হয়ে গেছে, আর এই রক্তের মধ্যে আমার হোসেনকে দেখলাম যেন হাতে মুখাচ্ছে, ফরিয়াদ করছে কে আছো আমাকে সাহায্য করো, কে আছো আমাকে সাহায্য করো, কিন্তু আমি কাউকে দেখছি না যে হোসেনকে সাহায্য করতে আসে, কেউ আসেনি হোসেনকে সাহায্য করতে। ডাকো হোসেনকে আমার কাছে। হোসেনের কাছে গেলেন, ইমাম আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাম বলছেন, হোসেন এই দিনের জন্য প্রস্তুত হও, আমার ওসিয়ত তুমি গ্রহণ করো, তোমার বাবার ওসিয়ত, সেই দিন যখন আসবে তখন যেন তুমি ধৈর্য হারা হয়ে না। আমি সেদিন বাবাকে ওয়াদা দিয়েছিলাম যে আমি ধৈর্য চ্যুতি ঘটবে না, আমি ধৈর্য হারাবো না, বোন জায়নাব তুমি যেন ধৈর্য হারিও না, তাহলে আমার বাবার সেই ওয়াদা আমি রক্ষা করতে পারবো না, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজা ধরনের হোসাইনি একটা দৃশ্য আমরা পিছনে ফেলে এসেছি যে দৃশ্য আমাদের মনটাকে ভেঙে দেয়। এই কাফেলা যখন থেমেছিল ঘোড়ার পিঠ থেকে উটের পিঠ থেকে যখন সবাই নেমে আসছিল, যুবকরা আগে আগে নেমে এসেছিল, আলী একবার আগে আগে নেমে এসেছিল, হযরতে আব্বাস আগে আগে নেমে এসেছিল, কি জন্যে তারা ছুটে এসেছিল? এই কাফেলায় দুইজন লোক আছে তাদের যেন উটের পিঠ থেকে নামতে কোনো কষ্ট না হয়, একজন ছিলেন ফুফু জায়নাব আর একজন ছোট্ট একটা বাচ্চা আলী আজগা। উটের পিঠ অনেক উঁচু, ওইখান থেকে আলী একবার কিভাবে নামবে? কোনো ব্যথা যেন না পায়, তারা এসে এই বোন এই ফুফু জায়নাবকে কিভাবে সহজে নামতে পারে তারা সাহায্য করেছিল, আলী আজগার কিভাবে নামতে পারে তারা সাহায্য করেছিল। জওয়ানরা ছুটে এসেছিল, আলী একবার নির্দেশ দিচ্ছিল তুমি এভাবে ধরো, তুমি এভাবে কাছে এসো। আল্লাহ এই দিনের ছুটা যখন আমরা দেখি, 11ই মহরম যখন আলী একবার বেঁচে নেই, যখন কাসেম বেঁচে নেই, যখন আব্বাস বেঁচে নেই, আর এই ফুফু জায়নাবকে ওই জালেমরা উটের পিঠে তুলছে কাফেল কুফায় নিয়ে যাওয়ার জন্য, কিভাবে ফুফু জায়নাবের পিছনে চাবুক মারছে আর বলছে ওঠো এই উটের পিঠে, তোমাকে উটের পিঠে উঠতো, বলছে ওঠো এই উটের পিঠে। আরো করুন দৃশ্য, ওই পাশে ছিলেন বিমারে কারবালা জাইনুল আবেদিন, তার চলার শক্তি ছিল না, নিজে উটের পিঠে ওঠার শক্তি নাই, কিন্তু ওইভাবে জাইনুল আবেদিনকে তার পিঠে চাবুক মারা হচ্ছে ওঠো এই উটের পিঠে। খুব জোর করে যখন নিজের পিঠে নামানো উঠানো হলো, অন্যরা তাও যাও কোন রকমের সোজা হয়ে বসতে পারছিল, কিন্তু আমার আপনার ইমাম জাইনুল আবেদিন এতটাই অসুস্থ ছিলেন যে তিনি সোজা হয়ে বসতে পারছিল না। আল্লাহ রে আল্লাহ, যত বড় শত্রু হোক যত বড় কায়দি হোক, তাদেরকে অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, অসুস্থ হলে তাদের প্রতি একটু সাহায্য করে, কিন্তু আমার আপনার ইমাম ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালামকে সাহায্য করা তো দূরের কথা, জানেন কি করলো? ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালামের দুই পা উঠে দুই পেটের দিক থেকে ঘুরিয়ে এনে নিচে শক্ত করে রশি দিয়ে বাঁধা হলো।
যেন যদি পড়েও যায় যেন ঝুলতে থাকে। আল্লাহ রে আল্লাহ, কি মুসিবত, কি মুসিবত! ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের এই অবস্থা, এর ভিতরে যখন বিবি জায়নাব দেখছেন তার পিঠে যখন চাবুক মারা হয়েছে, তিনি হঠাৎ করে দেখছেন দুইটা কচি হাত এসে তার দুই মুখে দুই গালে এসে মায়া মমতার সাথে হাত বুলিয়ে দিয়ে দিচ্ছে। জায়নাব বললেন, আমাদের এই দুঃসময়ে কে এমন মায়া, কে এমন মমতা আমাদের প্রতি দেখাচ্ছে? তিনি মাথা ঘুরিয়ে দেখলেন, অন্য কেউ নয়, ছোট্ট সাকিনা আস্তে করে দুইটা হাত তার পুপির মুখে হাত বুলাচ্ছে। তিনি তাকে কোলে টেনে নিলেন, বললেন, জায়নাব, এ সাকিনা তুমি কি কিছু বলবো? বলছেন, পুপি আম্মা, পুপি আম্মা, আমরা কি কারবালা ছেড়ে চলে যাচ্ছি? বললেন, যাই সাকিনা, আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে, কুফায় নিয়ে যাচ্ছে। বললেন, পুপি আম্মা, আমরা তো চলে যাচ্ছি, তাহলে আমার ভাই আলী আজগারের কি হবে? পুপি আম্মা, আলী আজগারকে তো এইবার কারবালার ময়দানে ফেলে রেখে চলে যাচ্ছি। পুপি আম্মা, একটু পরে রাত হবে, কে আমার ভাই আলী আজগারকে ঘুম পাড়াবে? পুপি আম্মা, কে আমার আলী আজগারকে যত্ন করবে? পুপি আম্মা, আমার আলী আজগার যখন ক্ষুধা পাবে তখন কে কাকে তাকে দুধ খাওয়াবে? পুপি আম্মা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালবিন ইয়ানকালিবুন।